নাজারেথের যিশু একজন ব্যক্তি যিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। র্যান্ডলফ ডান, অধ্যায় এক, ভবিষ্যৎবাণী এবং প্রত্যক্ষ সাক্ষী। যিশু সম্পর্কে পুরাতন নিয়মের সাতটিরও বেশি ভবিষ্যৎবাণী রয়েছে যা সবগুলোই পূর্ণ হয়েছে। এই ভবিষ্যৎবাণীগুলি ওল্ড টেস্টামেন্টের পুরো সময়কালকে জেনেসিস থেকে শুরু করে মালাকিতে শেষ হয়েছিল। এর মধ্যে ২৫টি হওয়ার সম্ভাবনা ১,০০০ ট্রিলিয়নের মধ্যে এক ছাড়িয়ে যায়। ওল্ড টেস্টামেন্টে যিশু সম্বন্ধে অনেক ভবিষ্যৎবাণী আছে, কিন্তু অনেক বছর পরে জন্মগ্রহণকারী এবং এই ভবিষ্যৎবাণীগুলি সত্য হওয়ার বিষয়ে মাত্র ২-৫টি ভবিষ্যৎবাণী করার সম্ভাবনা কি ছিল? ডা হাউলি ও টেলর এই উত্তরটি দিয়েছেন, ইসরায়েলের মসিহ যিনি আসবেন তার জন্য ভবিষ্যৎবাণী করা এই ঘটনাগুলির ক্ষেত্রে একজন ব্যক্তির মধ্যে তাদের পূর্ণ হওয়ার সম্ভাবনা ১,০০০ ট্রিলিয়নের মধ্যে একটি সুযোগ হবে। যিশু শরীয়ত এবং নবীদের পূর্ণ করতে এসেছিলেন। ওল্ড টেস্টামেন্ট ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ করেছে এবং নিউ টেস্টামেন্টের লেখকরা তাদের পরিপূর্ণতা স্পষ্টভাবে দেখান। এটি প্রমাণগুলির মধ্যে একটি মাত্র যে যিশু ছিলেন যাকে তিনি দাবি করেছিলেন, নাজারেথের যিশুর আকারে ঈশ্বর। যিশু বললেন, যে পিতা আমাকে পাঠিয়েছেন তিনি নিজেই আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। তোমরা কখনও তার কণ্ঠস্বর শুনোনি বা তার রূপ দেখনি, তার বাক্য তোমাদের মধ্যে বাস করে না, কারণ তিনি যাকে পাঠিয়েছেন তাকে তোমরা বিশ্বাস করো না। আপনি অধ্যক্ষের সাথে শাস্ত্র অধ্যয়ন করেন কারণ আপনি মনে করেন যে তাদের দ্বারা আপনি অনন্ত জীবনের অধিকারী। এগুলি হল শাস্ত্র, ওল্ড টেস্টামেন্ট, যা আমার সম্পর্কে সাক্ষ্য দেয়। প্রেরিত পিটার বলেন, খ্রিস্টানরা খ্রিস্টের নাম পরিধান করে কারণ খ্রিস্ট তাদের প্রভু, শিক্ষক, গাইড, পরিত্রাতা, মুক্তিদাতা, মডেল, মহাযাজক, আশা, পাপের জন্য বলিদান এবং আরও অনেক কিছু। আমাদের বিশ্বাসের জন্য শিলাদির ভিত্তি হল পিটারের স্বীকারোক্তি সত্য, তুমি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু বাস্তব এবং বাইবেল সত্য। যিশু সম্পর্কে যা জানা দরকার তা বাইবেলে পাওয়া যায়। মানব ইতিহাসের পুরোটাই তাকে ঘিরে। যিশু মানব নাটকের কেন্দ্রীয় চরিত্র। এটা আশ্চর্যের কিছু নয় যে পৃথিবীর ইতিহাস দুটি সময়ের মধ্যে বিভক্ত, খ্রিস্টের আগে এবং খ্রিস্টের পরে। প্রেরিত জন লিখেছেন, আদিতে শব্দ ছিল এবং শব্দ ঈশ্বরের সঙ্গে ছিল এবং শব্দ ঈশ্বর ছিল। তিনি শুরুতে ঈশ্বরের সাথে ছিলেন। তার মাধ্যমেই সব কিছু তৈরি হয়েছিল, তাকে ছাড়া কিছুই তৈরি করা হয়নি যে তৈরি করা হয়েছে। তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন ছিল মানুষের আলো। অন্ধকারে আলো জ্বলে কিন্তু অন্ধকার তা বুঝতে পারেনি। ঈশ্বরের কাছ থেকে প্রেরিত একজন ব্যক্তি এসেছিলেন, তার নাম ছিল জন। তিনি সেই আলোর বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য একজন সাক্ষী হিসাবে এসেছিলেন যাতে সমস্ত লোক তার মাধ্যমে বিশ্বাস করে তিনি নিজে আলো ছিলেন না, তিনি কেবল আলোর সাক্ষী হিসাবে এসেছিলেন। প্রকৃত আলো যা প্রত্যেক মানুষকে আলো দেয় সে পৃথিবীতে আসছিল, তিনি জগতে ছিলেন এবং জগৎ তার দ্বারা সৃষ্ট হলেও জগৎ তাকে চিনতে পারেনি। সে তার নিজের কাছে এসেছিল কিন্তু তার নিজের তাকে গ্রহণ করেনি। তবুও যারা তাকে গ্রহণ করেছিল, যারা তার নামে বিশ্বাস করেছিল, তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। শিশুরা প্রাকৃতিক বংশোদ্ভূত নয়, মানুষের সিদ্ধান্ত বা স্বামীর ইচ্ছা থেকে নয়, কিন্তু ঈশ্বরের জন্ম। কালাম মাংসপেশী হয়ে আমাদের মধ্যে বাস করে। আমরা তার মহিমা দেখেছি, এক এবং একমাত্রের মহিমা, যিনি পিতার কাছ থেকে এসেছেন, অনুগ্রহ ও সত্যে পূর্ণ। জন বাপ্তিস্মদাতা যিশুকে মহান বলে ঘোষণা করেছিলেন। তিনি জন চিৎকার করে বলছেন, ইনি সেই ব্যক্তি যার বিষয়ে আমি বলেছিলাম, যিনি আমার পরে আসছেন তিনি আমাকে ছাড়িয়ে গেছেন কারণ তিনি আমার আগে ছিলেন। তার অনুগ্রহের পূর্ণতা থেকে আমরা সবাই একের পর এক আশীর্বাদ পেয়েছি, কারণ মসির মাধ্যমে বিধি ব্যবস্থা দেওয়া হয়েছিল, অনুগ্রহ এবং সত্য যিশু খ্রিস্টের মাধ্যমে এসেছে। কেউ কখনও ঈশ্বরকে দেখেনি, কিন্তু একমাত্র ঈশ্বর যিনি পিতার পাশে আছেন তাকে প্রকাশ করেছেন। যিশু স্বর্গের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন, বাবা, সময় এসেছে, আপনার পুত্রকে মহিমান্বিত করুন যাতে আপনার পুত্র আপনাকে মহিমান্বিত করতে পারে, কারণ আপনি তাকে সমস্ত মানুষের উপর কর্তৃত্ব দিয়েছেন যাতে আপনি তাকে যা দিয়েছেন তাদের সবাইকে তিনি অনন্ত জীবন দিতে পারেন। এখন এটাই অনন্ত জীবন, যাতে তারা আপনাকে, একমাত্র সত্য ঈশ্বর এবং যিশু খ্রিস্টকে চিনতে পারে, যাকে আপনি পাঠিয়েছেন। তুমি আমাকে যে কাজ করতে দিয়েছ তা সম্পূর্ণ করে আমি পৃথিবীতে তোমার গৌরব নিয়ে এসেছি, এবং এখন পিতা, জগৎ শুরু হওয়ার আগে আপনার সাথে আমার যে মহিমা ছিল তা দিয়ে আপনার উপস্থিতিতে আমাকে মহিমান্বিত করুন। যিশু পিলাতকে উত্তর দিলেন, রোমান গভর্নর। তখন পিলাত প্রাসাদের ভিতরে ফিরে গেলেন, যিশুকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইহুদিদের রাজা? এটা কি আপনার নিজের ধারণা? যিশু জিজ্ঞেস করলেন, নাকি অন্যরা আমার সম্পর্কে আপনার সাথে কথা বলেছে? আমি কি ইহুদি? পিলাত উত্তর দিলেন, তোমার লোকেরা এবং তোমার প্রধান পুরোহিতরাই তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। তুমি এটা কি করেছ? যিশু বললেন, আমার রাজ্য এই জগতের নয়। যদি তা হতো, আমার দাসেরা ইহুদিদের দ্বারা আমার গ্রেপ্তার ঠেকাতে যুদ্ধ করত। কিন্তু এখন আমার রাজ্য অন্য জায়গা থেকে এসেছে। তাহলে তুমি রাজা? পিলেট বললেন। যিশু উত্তর দিলেন, তুমি ঠিক বলেছ যে আমি রাজা। প্রকৃতপক্ষে এই কারণে আমি জন্মেছি এবং এই জন্য আমি সত্যের সাক্ষ্য দিতে পৃথিবীতে এসেছি। সত্যের দিকে সবাই আমার কথা শোনে। সত্য কি? পিলাত জিজ্ঞেস করলেন। ইহুদিদের দাবি, আমাদের একটি আইন আছে এবং সেই আইন অনুসারে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, কারণ তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছিলেন। এই কথা শুনে পিলাত আরও ভয় পেলেন এবং রাজপ্রাসাদের ভিতরে ফিরে গেলেন। তুমি কোথা থেকে এসেছ? তিনি যিশুকে জিজ্ঞাসা করলেন, কিন্তু যিশু তাকে কোনো উত্তর দিলেন না। তুমি কি আমার সাথে কথা বলতে রাজি না? পিলেট, তুমি কি বুঝতে পারছ না তোমাকে মুক্ত করার বা ক্রুশবিদ্ধ করার ক্ষমতা আমার আছে? যিশু উত্তর দিলেন, উপর থেকে তোমাকে না দিলে আমার উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। অতএব যে আমাকে তোমার হাতে তুলে দিয়েছে সে আরও বড় পাপের অপরাধী। ইথিওপিয়া থেকে নপুংসক বিশ্বাস। এবং তিনি উত্তর দিয়ে বললেন, আমি বিশ্বাস করি যে যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র। সারসংক্ষেপ এই এবং অন্যান্য অনেক অনুচ্ছেদ স্পষ্টভাবে দেখায় যে যিশু ঈশ্বর ছিলেন, যার মাধ্যমে সবকিছু সৃষ্টি হয়েছে। খ, একজন মানুষের রূপে পৃথিবীতে আসার জন্য নিজেকে বিনীত করেছেন। গ, পাপের জন্য নিখুঁত বলি হয়ে ওঠে। এই সব করা হয়েছিল যে কেউ তাকে গ্রহণ করেছে, যারা তার নামে বিশ্বাস করেছে। তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। প্রাকৃতিক বংশোদ্ভূত মানুষের সিদ্ধান্ত বা স্বামীর ইচ্ছা থেকে জন্মগ্রহণকারী শিশু নয়, কিন্তু ঈশ্বরের জন্ম। অধ্যায় ২। ধর্মনিরপেক্ষ লেখকরা যিশু সম্পর্কে কি বলে? যদিও বাইবেলের বিবৃতিগুলি প্রমাণ করে যে যিশু একজন প্রকৃত ব্যক্তি ছিলেন, বাইবেলের বাইরেও যথেষ্ট প্রমাণ রয়েছে যে যিশু একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন, ঠিক যেমন বাইবেল তাকে উপস্থাপন করে। কিছু প্রাচীন অখ্রিস্টান ঐতিহাসিকদের নিম্নলিখিত বাহ্যিক লেখাগুলি যিশু সম্পর্কে বাইবেলের বিবৃতিতে সহযোগিতা করে। থ্যালাস, একজন সামারিটান বংশোদ্ভূত ঐতিহাসিক যিনি ৫-২ খ্রিস্টাব্দের দিকে রোমে বসবাস করতেন এবং কাজ করতেন, দ্বিতীয় শতাব্দীর শেষের দিকের খ্রিস্টান কালানুক্রমিক জুলিয়াস আফ্রিকানাস উদ্ধৃত করেছেন। থ্যালাস তার ইতিহাসের তৃতীয় বইতে এই অন্ধকারকে সূর্যগ্রহণ হিসাবে ব্যাখ্যা করেছেন। আফ্রিকানস রিপোর্টে তার আপত্তি জানিয়েছিলেন যে যুক্তি দিয়ে যে পূর্ণিমার সময় সূর্যগ্রহণ ঘটতে পারে না, যেমনটি হয়েছিল যখন যিশু পাসওভারের সময় মারা গিয়েছিলেন। থ্যালাসের উল্লেখের শক্তি হল যে যিশুর মৃত্যুর পরিস্থিতি প্রথম শতাব্দীর মাঝামাঝি সময়ে ইম্পেরিয়াল সিটিতে পরিচিত এবং আলোচিত হয়েছিল। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি অবশ্যই ততক্ষণে মোটামুটিভাবে পরিচিত ছিল, যে পরিমাণে থ্যালাসের মতো অবিশ্বাসীরা অন্ধকারের বিষয়টিকে একটি প্রাকৃতিক ঘটনা হিসাবে ব্যাখ্যা করা প্রয়োজন বলে মনে করেছিল। হাস্যকরভাবে থ্যালাসের প্রচেষ্টাকে যিশুর জন্য ঐতিহাসিক প্রমাণের মূল স্রোতে পরিণত করা হয়েছে এবং তার মৃত্যুতে মার্কের অন্ধকারের বিবরণের নির্ভরযোগ্যতার জন্য। ব্রিটিশ মিউজিয়ামের একটি পাণ্ডুলিপি তার ছেলেকে মারা বার্সেরাপিয়ন নামে একজন সিরিয়ান দ্বারা পাঠানো চিঠির পাঠ্য সংরক্ষণ করে। পিতা সক্রেটিস, পিথাগোরাস এবং ইহুদিদের বিজ্ঞ রাজার মতো জ্ঞানী ব্যক্তিদের নির্যাতিত করার মূর্খতাকে চিত্রিত করেছিলেন, যা প্রসঙ্গটি স্পষ্টতই যিশুকে দেখায়। সক্রেটিসকে হত্যা করে এথেনিয়ানরা কি সুবিধা পেয়েছিল? তাদের অপরাধের বিচার হিসাবে তাদের উপর দুর্ভিক্ষ এবং প্লেগ এসেছিল। পিথাগোরাসকে পুড়িয়ে সামোসের লোকেরা কি সুবিধা পেয়েছিল? মুহূর্তের মধ্যে তাদের জমি বালি দিয়ে ঢেকে গেল। কি সুবিধা হয়েছিল? ইহুদিরা কি তাদের রাজাকে হত্যা করার পরেই লাভ করেছিল? ভূমি সম্পূর্ণ বিচ্ছুরণে বাস করত, কিংবা জ্ঞানী রাজা যে শিক্ষা দিয়েছিলেন তাতে বেঁচেছিলেন? কর্নেলিয়াস ট্যাসিটাস ৫-০ খ্রিস্টাব্দ থেকে ১-০ খ্রিস্টাব্দের মধ্যে বসবাসকারী একজন রোমান ঐতিহাসিক নিরোর আগুনের বিষয়ে লিখেছেন। অতএব রিপোর্ট থেকে পরিত্রাণ পেতে নিরো অপরাধবোধকে দৃঢ় করে এবং তাদের ঘৃণ্য কাজের জন্য ঘৃণ্য একটি শ্রেণীর উপর সবচেয়ে নিকৃষ্ট নির্যাতন চালায়, যাকে জনগণ খ্রিস্টান বলে। আমাদের একজন প্রকিউরেটর পন্টিয়াস পিলাটাসের হাতে টাইবেরিয়াসের রাজত্ব। প্লিনিয়াস সেকেন্ডাস, একজন রোমান গভর্নর, ১-১-২ খ্রিস্টাব্দে সম্রাট ট্রাজানকে বলেছিলেন তারা আলো হওয়ার আগে একটি নির্দিষ্ট দিনে মিলিত হওয়ার অভ্যাস করেছিল, যখন তারা ঈশ্বর হিসাবে খ্রিস্টের কাছে একটি গান গিয়েছিল এবং কোনও পাপাচার না করার জন্য একটি দৃঢ় শপথ করে নিজেদেরকে আবদ্ধ করেছিল। কাজ। যার পরে এটি তাদের আলাদা করার রীতি ছিল এবং তারপরে আবার মিলিত হয়ে খাবার গ্রহণ করে, তবে একটি সাধারণ ধরনের খাবার। সিউটোনিয়াস হ্যাড্রিয়ানের রাজত্বকালে ইম্পেরিয়াল হাউসের একজন বিশ্লেষক এবং আদালতের কর্মকর্তা ক্লোডিয়াসের জীবনে 120 খ্রিস্টাব্দের কথা লিখেছেন। যেহেতু ক্রেস্টাসের প্ররোচনায় ইহুদিরা ক্রমাগত ঝামেলা করছিল, ক্লোডিয়াস তাদের রোম থেকে বহিষ্কার করেছিলেন, তখন এডওয়ার্ড সি হোয়ার্টন বলেন, এই উদ্ধৃতির খ্যাতির কারণ হল যে প্রায় 60 বছর আগে লুক এই একই ঘটনাটি লিপিবদ্ধ করেছিলেন, কারণ প্রেরিত পল অ্যাকিলা নামে এক খ্রিস্টান ইহুদি দম্পতির সাথে মিলিত হয়েছিলেন এবং প্রিসিলা আবার ঐতিহাসিক প্রেক্ষাপটে খ্রিস্টের উল্লেখ বাইবেলের অতিরিক্ত সাহিত্যে পরিলক্ষিত হয়। জোসেফাসের একটি আকর্ষণীয় পর্যবেক্ষণ রয়েছে। এই সময় যিশু একজন জ্ঞানী ব্যক্তি, যদি সত্যিই আমরা তাকে একজন মানুষ বলে আবির্ভূত হয়, কারণ তিনি ছিলেন একজন বিস্ময়কর কাজের কর্তা, মানুষের একজন শিক্ষক যিনি আনন্দের সাথে সত্য গ্রহণ করেন। তিনি অনেক ইহুদি এবং অনেক গ্রীককেও জয় করেছিলেন। এই লোকটি মসীহ ছিল এবং যখন পিলাত তাকে আমাদের নেতাদের প্ররোচনায় দোষী সাব্যস্ত করেছিল, তখন যারা তাকে প্রথম থেকে ভালোবাসত তারা তাদের কাছে আবার জীবিত হয়ে দেখা দিয়েছিল ভাববাদীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং তার সম্পর্কে আরও অনেক বিস্ময়কর কথা বলেছিলেন, এবং এখনও খ্রিস্টানদের জাতি, যা তার নামে নামকরণ করা হয়েছিল, এখনও শেষ হয়নি। এফএফ ব্রুস থেকে নিম্নলিখিত উদ্ধৃতি এটি খুব স্পষ্টভাবে সংক্ষিপ্ত করে। প্রাথমিক ইহুদি এবং বিধর্মী লেখকদের কাছ থেকে প্রমাণের বিষয়ে অন্য যা কিছু ভাবা হোক না কেন, এটি অন্তত তাদের জন্য প্রতিষ্ঠিত করে, যারা খ্রিস্টান লেখার সাক্ষ্য অস্বীকার করে, যিশুর ঐতিহাসিক চরিত্র মিথ, কিন্তু ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে তারা তা করেন না ইতিহাসবিদ যারা খ্রিস্টমিথ তত্ত্ব প্রচার করেন। অধ্যায় ৩, যিশুর প্রাথমিক জীবন। ঈশ্বর নবী ঈশায়ার মাধ্যমে বলেছিলেন, প্রভু নিজেই আপনাকে একটি চিহ্ন দেবেন, কুমারী সন্তান হবে এবং একটি পুত্রের জন্ম দেবে এবং তাকে ইমানুয়েল বলে ডাকবে। তারপর ঈশ্বর ফেরেশতা গ্যাব্রিয়েলকে গ্যালিলের নাজারেথ শহরে পাঠালেন, একজন কুমারীর কাছে, যিনি দায়ুদের বংশধর জোসেফ নামে এক ব্যক্তির সাথে বিবাহের প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। কুমারীর নাম ছিল মেরি। ফেরেশতা তার কাছে গিয়ে বললেন, তোমাকে শুভেচ্ছা, প্রভু তোমার সঙ্গে আছেন। তার মা মরিয়মকে জোসেফের সাথে বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তারা একত্রিত হওয়ার আগে তিনি পবিত্র আত্মার মাধ্যমে সন্তানের সাথে ছিলেন, কারণ তার স্বামী জোসেফ একজন ধার্মিক মানুষ ছিলেন এবং তাকে জনসমক্ষে অসম্মানিত করতে চাননি, তাই তিনি তাকে চুপচাপ তালাক দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু তিনি এই কথা ভাবার পর প্রভুর একজন ফেরেশতা তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, দায়ুদের পুত্র জোসেফ, মরিয়মকে আপনার স্ত্রী হিসাবে গৃহে নিতে ভয় পেজ না, কারণ তার মধ্যে যা গর্ভধারণ করা হয়েছে তা পবিত্র আত্মা থেকে এসেছে। তিনি একটি পুত্রের জন্ম দেবেন এবং আপনি তাকে যিশু নাম দেবেন, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে রক্ষা করবেন। এইসব ঘটেছিল নবীর মাধ্যমে প্রভু যা বলেছিলেন তা পূরণ করার জন্য। কুমারী সন্তান ধারণ করবে এবং একটি পুত্রের জন্ম দেবে এবং তারা তাকে ইমানুয়েল বলে ডাকবে, যার অর্থ আমাদের সাথে ঈশ্বর। যিশুর জন্ম। সেই দিনগুলিতে সিজার অগাস্টাস একটি আদেশ জারি করেছিলেন যে সমগ্র রোমান বিশ্বের একটি আদমশুমারি নেওয়া উচিত। কুইরিনিয়াস সিরিয়ার গভর্নর থাকাকালীন এটিই প্রথম আদমশুমারি হয়েছিল, আর প্রত্যেকে নিজ নিজ শহরে গিয়ে নিবন্ধন করল। তাই জোসেফ ও গালিলের নাসারত শহর থেকে দায়ুদের নগর বেথলেহেমে জিহুদিয়ায় চলে গেলেন, কারণ তিনি দাউদের বংশ ও বংশের ছিলেন। তিনি সেখানে গিয়েছিলেন মরিয়মের সাথে নিবন্ধন করতে, যিনি তার সাথে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং একটি সন্তানের প্রত্যাশা করছিলেন। যখন তারা সেখানে ছিল তখন শিশুর জন্মের সময় হল এবং সে তার প্রথমজাত পুত্রের জন্ম দিল। সরাইখানায় তাদের জন্য কোনো জায়গা না থাকায় তিনি তাকে কাপড়ে মুড়িয়ে একটি খাঁচায় রেখেছিলেন। মিশরে তাদের পলায়ন। ইহুদির বেথলেহেমে যিশুর জন্মের পর রাজা হেরোদের সময়ে পূর্ব থেকে মাগী জ্ঞানী ব্যক্তি ইঙ্কজুব জেরুজালেমে এসে জিজ্ঞাসা করলেন, যিনি ইহুদিদের রাজা জন্মেছেন তিনি কোথায়? আমরা পূর্ব দিকে তার তারা দেখেছি এবং তাকে পূজা করতে এসেছি। রাজা হেরোদ এই কথা শুনে বিচলিত হলেন এবং সমস্ত জেরুজালেম তার সাথে, এবং হেরোদের কাছে ফিরে না যাওয়ার জন্য স্বপ্নে সতর্ক করা হয়েছিল, তারা অন্য পথে তাদের দেশে ফিরে গেল। যখন তারা চলে গেল তখন প্রভুর একজন দূত স্বপ্নে জোসেফকে দেখা দিলেন। তিনি বললেন, ওঠো, শিশু ও তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও, আমি তোমাকে না বলা পর্যন্ত সেখানেই থাকো, কারণ হেরোদ তাকে হত্যা করার জন্য শিশুটিকে খুঁজতে যাচ্ছে। মিশর থেকে নাজারেথে তাদের প্রত্যাবর্তন। হেরোদ মারা যাওয়ার পর প্রভুর একজন ফেরেশতা মিশরে জোসেফের কাছে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, শিশু ও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে চলে যাও, কারণ যারা শিশুটির প্রাণ কেড়ে নিতে চাইছিল তারাই মৃত। তাই তিনি উঠে শিশু ও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে গেলেন। কিন্তু যখন তিনি শুনলেন যে আর্কিলাউস তার পিতা হেরোদের জায়গায় জুরিয়ায় রাজত্ব করছেন, তখন তিনি সেখানে যেতে ভয় পেলেন। স্বপ্নে সতর্ক হওয়ার পর তিনি গালিল প্রদেশে চলে গেলেন এবং নাজারেত নামে একটি শহরে গিয়ে বসবাস করতে লাগলেন। তাই নবীদের মাধ্যমে যা বলা হয়েছিল তা পূর্ণ হয়েছিল, তাকে নাজারিন বলা হবে। যিশুর যৌবন। প্রতি বছর তার বাবা মা নিস্তার পর্বের উৎসবে জেরুজালেমে যেতেন। যখন তিনি 12 বছর বয়সে, তারা প্রথা অনুযায়ী ভোজে গিয়েছিল। পর্ব শেষ হওয়ার পর যখন তার বাবা মা বাড়ি ফিরছিলেন, তখন বালক যিশু জেরুজালেমে পিছনে থেকে গেলেন, কিন্তু তারা তা জানতেন না। তিনি তাদের সাথে আছেন ভেবে তারা একদিনের জন্য ভ্রমণ করলেন। তারপর তারা তাদের আত্মীয় ও বন্ধুদের মধ্যে তাকে খুঁজতে শুরু করে। তাকে না পেয়ে তারা তাকে খুঁজতে জেরুজালেমে ফিরে গেল। 3 দিন পর তারা তাকে মন্দিরের প্রাঙ্গণে দেখতে পেলেন, শিক্ষকদের মধ্যে বসে তাদের কথা শুনছিলেন এবং প্রশ্ন করেছেন। যারাই তার কথা শুনেছিল তারা তার বোধগম্যতা ও উত্তর দেখে অবাক হয়েছিল। তার বাবা মা তাকে দেখে অবাক হয়ে গেল। তার মা তাকে বললেন, বাছা, তুমি আমাদের সাথে এমন আচরণ করলে কেন? আমি আর তোমার বাবা তোমাকে খুঁজছি। আপনি আমাকে খুঁজছিলেন কেন? তিনি জিজ্ঞাসা। আপনি কি জানেন না যে আমাকে আমার বাবার ব্যবসায় থাকতে হবে? অতঃপর তিনি তাদের সাথে নাজারেতে গেলেন এবং তাদের বাধ্য হলেন। কিন্তু তার মা এই সমস্ত জিনিস তার মনের মধ্যে মূল্যবান এবং যিশু জ্ঞান এবং উচ্চতা বৃদ্ধি এবং ঈশ্বর ও মানুষের অনুগ্রহে। অধ্যায় 4। যিশু তার মিশন শুরু করেছিলেন। আমি জলে বাপ্তিস্ম দিচ্ছি, জন উত্তর দিয়েছিলেন, কিন্তু তোমাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছেন যাকে আপনি জানেন না, তিনি আমার পরে আসছেন, যার জুতোর থোমা খুলে দেওয়ার যোগ্য আমি নই। এই সব ঘটেছিল জর্ডান নদীর ওপারে বেথানিয়াতে, যেখানে যোহন বাপ্তিস্ম দিচ্ছিলেন। পরের দিন যোহন যিশুকে তার দিকে আসতে দেখে বললেন, দেখো, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ দূর করেন। এটি সেই একজনকেই বোঝাতে চেয়েছিলাম যখন আমি বলেছিলাম, আমার পরে যে ব্যক্তি আসবে সে আমাকে ছাড়িয়ে গেছে, কারণ সে আমার আগে ছিল। আমি নিজেও তাকে চিনতাম না, কিন্তু আমি জলে বাপ্তিস্ম দিতে এসেছিলাম এই কারণে যে তিনি ইসরায়েলের কাছে প্রকাশ পেতে পারেন। তারপর যোহন এই সাক্ষ্য দিলেন, আমি রুহকে স্বর্গ থেকে ঘুঘুর মতো নেমে আসতে দেখেছি এবং তার উপরে থাকতে দেখেছি। আমি তাকে চিনতাম না, তবে যিনি আমাকে জলে বাপ্তিস্ম দিতে পাঠিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন, আপনি যার উপর আত্মাকে নেমে আসতে দেখেছেন তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। আমি দেখেছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে ইনি ঈশ্বরের পুত্র। যিশু শয়তান দ্বারা প্রলুব্ধ হয়। তারপর যিশু আত্মার দ্বারা মরুভূমিতে শয়তান দ্বারা প্রলুব্ধ করার জন্য পরিচালিত হয়েছিল। 40 দিন ও 40 রাত রোজা রাখার পর তিনি ক্ষুধার্ত হলেন। প্রলুব্ধকারী তার কাছে এসে বলল, আপনি যদি ঈশ্বরের পুত্র হন তবে এই পাথরগুলিকে রুটি হতে বলুন। যিশু উত্তর দিয়েছিলেন, লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে আসা প্রতিটি কথার উপরই বাঁচে। তারপর শয়তান তাকে পবিত্র শহরে নিয়ে গেল এবং তাকে মন্দিরের সর্বোচ্চ স্থানে দাঁড় করিয়ে দিল। যদি তুমি ঈশ্বরের পুত্র হও, সে বলল, নিজেকে নিক্ষেপ করো, কেননা লেখা আছে, তিনি তোমার সম্বন্ধে তার ফেরেশতাদের আদেশ দেবেন এবং তারা তোমাকে তাদের হাতে তুলে নেবে, যাতে তুমি তোমার পা পাথরে আঘাত করবে না। যিশু তাকে উত্তর দিলেন, এটাও লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকে পরীক্ষা করো না। আবার শয়তান তাকে একটি খুব উঁচু পাহাড়ে নিয়ে গেল এবং তাকে পৃথিবীর সমস্ত রাজ্য এবং তাদের জাঁকজমক দেখাল। এইসব আমি তোমাকে দেব, তিনি বললেন, যদি তুমি মাথা নত করে আমাকে উপাসনা করো। যিশু তাকে বললেন, হে শয়তান, আমার কাছ থেকে দূরে সরে যাও, কারণ লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুর উপাসনা করো এবং কেবল তারই সেবা করো। তারপর শয়তান তাকে ছেড়ে চলে গেল এবং ফেরেশতারা এসে তার কাছে গেল। তার মিশন কাজটি করতে ঈশ্বর তাকে পাঠিয়েছেন। যখন শয়তান এই সমস্ত প্রলোভন শেষ করে, তখন সে তাকে একটি উপযুক্ত সময় পর্যন্ত ছেড়ে চলে গেল। যিশু আত্মার শক্তিতে গালিলে ফিরে আসেন এবং তার সম্বন্ধে খবর সমস্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে। তিনি তাদের সমাজগৃহে শিক্ষা দিতেন এবং সবাই তার প্রশংসা করতেন। তিনি নাজারেতে গেলেন, যেখানে তিনি লালিত পালিত হয়েছিলেন, এবং বিশ্রামবারে তার রীতি অনুসারে সমাজগৃহে গেলেন এবং তিনি পড়তে দাঁড়ালেন। নবী ইশাইয়ার স্ক্রোলটি তার হাতে দেওয়া হয়েছিল। এটি খুলতে গিয়ে তিনি সেই জায়গাটি খুঁজে পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমার উপরে রয়েছে, কারণ তিনি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করার জন্য আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন বন্দীদের মুক্তির ঘোষণা দিতে এবং অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে, নির্যাতিতদের মুক্তি দিতে, প্রভুর অনুগ্রহের বছর ঘোষণা করতে, তারপর সে স্ক্রোলটি গুটিয়ে নিয়ে পরিচারকের হাতে ফিরিয়ে দিয়ে বসুল। সমাজগৃহে সকলের দৃষ্টি তার দিকে আটকে গেল এবং তিনি তাদের বলতে শুরু করলেন, আজ এই শাস্ত্র তোমাদের শ্রবণে পূর্ণ হল। যিশুর দৃষ্টান্ত। কেউ বলেছেন যে একটি দৃষ্টান্ত একটি স্বর্গীয় অর্থসহ একটি পার্থিব গল্প। দেখা যাচ্ছে যে যিশুর অনেক শিক্ষা দৃষ্টান্তের মাধ্যমে করা হয়েছিল। এটা হতে পারে যে ইহুদিরা যারা ঈশ্বরকে খুশি করার চেষ্টা করছিল তারা এই দৃষ্টান্তগুলির অনেকগুলি বুঝতে পেরেছিল, যখন ধর্মীয় নেতারা যাদের হৃদয়পদ, ক্ষমতা, প্রতিপত্তি এবং অর্থের সাথে বেশি উদ্বিগ্ন ছিল তারা তাদের অর্থ বুঝতে পারেনি। তার অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা উদ্দেশ্য কি ছিল? যিশু কি নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন, তার দেশবাসীরা তাকে তাদের রাজা করতে চেয়েছিলেন, নাকি অভিষিক্ত ব্যক্তিকে পাঠানোর জন্য ঈশ্বরের প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলেন? প্রায় বিশাল জনতা যিশুকে অনুসরণ করত, সম্ভবত কৌতূহল বসত, আমার জন্য এতে কি আছে, অথবা রাজনৈতিক ক্ষমতার আকাঙ্ক্ষা নিয়ে যদি তিনি রাজা হতেন। কেউ কেউ হয়তো বিশ্বাস করেছিল যে তিনি মসীহ হতে পারেন। তার অলৌকিক ঘটনা সাক্ষীদের তিনটি দলে ভাগ করা যায়। অলৌকিকের প্রাপক। নিশ্চয়ই সকলেই আনন্দ ও উল্লাসে পরিপূর্ণ ছিল এবং ঈশ্বরকে মহিমান্বিত করেছিল। একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম ছিল দশটি কুষ্ঠরোগীকে পরিষ্কার করা, যার মধ্যে নয়টি ঈশ্বরের গৌরব দিতে ফিরে আসেনি। যারা অলৌকিক সাক্ষী। সাক্ষীরা শুধু অলৌকিক ঘটনাই দেখেননি, তারা মানুষের সীমাবদ্ধতাকে স্বীকৃতি দিয়েছিল যে শুধুমাত্র ঈশ্বরের শক্তির মাধ্যমেই এই ধরনের অলৌকিক কাজ করা যেতে পারে। তারা ঈশ্বরের প্রশংসা করল এবং তার প্রশংসা করল। ধর্মীয় নেতারা যিশুকে হত্যা করতে চেয়েছিলেন। ধর্মীয় নেতাদের সাধারণত স্ক্রাইব এবং ফরিসি হিসাবে উল্লেখ করা হতো। তাদের সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি এবং পুরুষদের প্রশংসা ছিল। তারা বিশ্বাস করেছিল যে যিশু তাদের জাতি, তাদের অবস্থান এবং তাদের শক্তিকে ধ্বংস করতে চলেছেন। ফলস্বরূপ তারা স্বীকার করতে অস্বীকৃতি জানায় যে তিনি উপরে থেকে ছিলেন বা তিনি যে অলৌকিক কাজগুলি করেছিলেন তা ঈশ্বরের কাছ থেকে ছিল। তারা শয়তানের শক্তির জন্য তাদের দায়ী করেছিল। তারা তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু যারা বিশ্বাস করে যে তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন তাদের ভয় করত। অবশেষে তারা তাদের নিজস্ব ঐতিহ্য ও আইনের অনেকগুলি লঙ্ঘন করেছে, বিশ্রামবারে বিচার, মিথ্যা সাক্ষীর খোঁজ করা, তাকে ধরার জন্য অর্থ প্রদান করা, কিন্তু এটিকে ব্লাড মানি বলে স্বীকার করে ফিরিয়ে দেওয়া। শেষ পর্যন্ত তারা বলেছিল, তিনি ক্রুশ থেকে নেমে আসুক এবং আমরা তাকে বিশ্বাস করব। ক্রুশ থেকে নেমে আসার পরিবর্তে তিনি মৃত্যুর পর আবার জীবিত হয়েছিলেন এবং তারা তখনও তাকে বিশ্বাস করতে অস্বীকার করেছিল। তার শত্রুরা। ধর্মগ্রন্থগুলি চিহ্নিত করে যারা খ্রিস্টের পার্থিব পরিচর্যার সময় এবং তার পুনরুত্থান এবং স্বর্গারোহণের পরে তার গির্জার বিরোধিতা করেছিল। হেরোড দ্য গ্রেট ভয় পেয়েছিলেন। যে ইহুদিদের রাজা হয়ে জন্মেছে সে কোথায়? আমরা পূর্ব দিকে তার তারা দেখেছি এবং তাকে পূজা করতে এসেছি। রাজা হেরোদ এই কথা শুনে বিচলিত হলেন। তিনি তাদের বেথেলহেমে পাঠিয়ে বললেন, যাও এবং শিশুটির জন্য সাবধানে খোঁজ করো। যত তাড়াতাড়ি আপনি তাকে খুঁজে পাবেন আমাকে রিপোর্ট করুন, যাতে আমিও গিয়ে তার উপাসনা করতে পারি। হেরোদ যখন বুঝতে পারলেন যে তিনি মাগিদের দ্বারা বিভ্রান্ত হয়েছেন, তখন তিনি ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি বেথলেহেম এবং এর আশেপাশের সমস্ত ছেলেদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন যাদের বয়স দুই বছর বা তার কম ছিল, মাগিদের কাছ থেকে শেখার সময় অনুসারে। শয়তান, শয়তান প্রলুব্ধ। তারপর যিশু আত্মার দ্বারা মরুভূমিতে শয়তান দ্বারা প্রলুব্ধ করার জন্য পরিচালিত হয়েছিল। চল্লিশ দিন ও চল্লিশ রাত রোজা রাখার পর তিনি ক্ষুধার্ত ছিলেন। প্রলুব্ধকারী তার কাছে এসে বলল, যদি তুমি ঈশ্বরের পুত্র হও। আবার শয়তান তাকে একটি খুব উঁচু পাহাড়ে নিয়ে গেল এবং তাকে বিশ্বের সমস্ত রাজ্য এবং তাদের জাঁকজমক দেখাল। এইসব আমি তোমাকে দেব, তিনি বললেন, যদি তুমি মাথা নত করে আমাকে উপাসনা করো। যিশু তাকে বললেন, আমার কাছ থেকে দূর হও শয়তান, কারণ শাস্ত্রে লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভুর উপাসনা কর এবং একমাত্র তারই সেবা কর। তারপর শয়তান তাকে ছেড়ে চলে গেল আর ফেরেশতারা এসে তার কাছে গেল। নাজারেথের নাগরিক, নিজ শহরের লোকেরা প্রত্যাখ্যান করেছে। যিশু যখন এই দৃষ্টান্তগুলি শেষ করলেন তখন তিনি সেখান থেকে চলে গেলেন। তিনি যখন নিজের দেশে এসেছিলেন তখন তিনি তাদের সমাজগৃহে তাদের এমন শিক্ষা দিলেন যাতে তারা আশ্চর্য হয়ে গেল এবং বলল, এই লোকটি এই জ্ঞান এবং এই শক্তিশালী কাজগুলি কোথা থেকে পেল? এ কি কাঠমিস্ত্রির ছেলে নয়? তার মাকে কি মরিয়ম বলা হয় না? এবং তার ভাই জেমস, জোসেস, সাইমন এবং জুরাস, এবং তার বোনেরা তারা সবাই কি আমাদের সাথে নেই? তাহলে এই লোকটা এইসব কোথায় পেল? তাই তারা তার প্রতি অসন্তুষ্ট হয়েছিল। জুরাস ইস্কারিওট ১২ জনের মধ্যে একজন তাকে বিশ্বাসঘাতকতা করেছিল। তখন সেই ১২ জনের মধ্যে একজন, যার নাম জুরাস ইস্কারিওট, প্রধান যাজকদের কাছে গিয়ে বললেন, যদি আমি তাকে তোমাদের হাতে তুলে দিই তাহলে তোমরা আমাকে কি দিতে রাজি? তারা তাকে ৩০টি রূপোর টুকরা গণনা করল। তাই সেই সময় থেকেই তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করার সুযোগ খুঁজছিলেন। ফরিসি প্রধান যাজক, প্রাচীন লেখক এবং পরিষদ যিশুকে হত্যা করতে চেয়েছিল। তারা যখন বাইরে যাচ্ছিল তখন দেখ তারা একজন বোবা ও ভূতগ্রস্ত লোককে তার কাছে নিয়ে এল। আর যখন ভূত তাড়ানো হল তখন সেই বোবা কথা বলল, আর জনতা আশ্চর্য হয়ে বলল, ইসরায়েলে এমন কখনো দেখা যায়নি। কিন্তু ফরিসিরা বলল, সে ভূতদের শাসক দ্বারা ভূত তাড়ায়। দেখ, সেখানে একজন লোক ছিল যার হাত শুকিয়ে গিয়েছিল এবং তারা তাকে জিজ্ঞাসা করল, বিশ্রামবারে নিরাময় করা কি বৈধ যাতে তারা তাকে অভিযুক্ত করতে পারে? তারপর তিনি তাদের বললেন, তোমাদের মধ্যে এমন কোন লোক আছে যার একটি ভেড়া আছে, আর যদি বিশ্রামবারে তা গড়তে পড়ে তবে সে কি তা ধরে ফেলে তা তুলে নেবে না? তাহলে একজন মানুষ কত বেশি মূল্যবান! অতএব বিশ্রামবারে ভালো কাজ করা বৈধ। তারপর তিনি লোকটিকে বললেন, তোমার হাত বাড়াও, এবং তিনি এটি প্রসারিত এবং এটি অন্য হিসাবে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়। তখন ফরিসিরা বাইরে গিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল, কিভাবে তাকে ধ্বংস করা যায়। প্রধান যাজকরা ও ফরিসিরা যখন তার দৃষ্টান্তগুলি শুনল তখন তারা বুঝতে পারল যে তিনি তাদের কথা বলছেন। কিন্তু যখন তারা তাকে হাত দিতে চাইল তখন তারা লোকদের ভয় পেত, কারণ তারা তাকে ভাববাদী হিসাবে গ্রহণ করেছিল। তারপর যিশু লোকেদের সাথে এবং তার শিষ্যদের সাথে কথা বলেছিলেন, লেখক ও ফরিসিরা মশির আসনে বসে। অতএব তারা আপনাকে যা পালন করতে বলে তা পালন করুন এবং করুন, কিন্তু তাদের কাজ অনুসারে করবেন না, কারণ তারা বলে, কিন্তু করোনা, কিন্তু ধিক তোমাদের, ব্যবস্থার শিক্ষক ও ফরিসিরা, ভণ্ড! কারণ তুমি মানুষের বিরুদ্ধে স্বর্গরাজ্য বন্ধ করেছ, কেননা তোমরা নিজেরাই ভিতরে যাও না, যারা প্রবেশ করছে তাদেরও ভিতরে যেতে দেবে না। তখন প্রধান যাজকরা, ব্যবস্থার শিক্ষকরা এবং প্রবীণরা মহায়াজকের প্রাসাদে সমবেত হলেন, যাকে কায়ফা বলা হত, এবং ষড়যন্ত্র করলেন প্রতারণার মাধ্যমে যিশুকে নিয়ে যাওয়া এবং তাকে হত্যা করা। আর যারা যিশুকে ধরে রেখেছিল তারা তাকে মহায়াজক কায়ফার কাছে নিয়ে গেল, যেখানে ব্যবস্থার শিক্ষকরা ও প্রাচীনরা একত্র হয়েছিল। কিন্তু পিতর মহায়াজকের উঠান পর্যন্ত দূর থেকে তাকে অনুসরণ করলেন এবং তিনি ভিতরে গিয়ে শেষ দেখতে চাকরদের সঙ্গে বসলেন। এখন প্রধান যাজকরা, প্রাচীনরা এবং সমস্ত মহাসভা যিশুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য চেয়েছিল যাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু কোনোটিই পাওয়া যায়নি। অনেক মিথ্যা সাক্ষী এগিয়ে আসলেও তারা কাউকে পায়নি। অনুচ্ছেদ ৫, পাপোৎসর্গ, যিশুর প্রাশ্চিত্য বলিদান, যিশুর গ্রেপ্তার। যিশু প্রধান যাজকদের, মন্দিরের রক্ষক এবং প্রবীণদেরকে বললেন, যারা তার জন্য এসেছিল, আমি কি বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছি যে তোমরা তরবারি ও লাঠি নিয়ে এসেছ? প্রতিদিন আমি মন্দিরের প্রাঙ্গণে তোমার সাথে ছিলাম, কিন্তু তুমি আমার গায়ে হাত তুললে না। কিন্তু এই তোমার সময় যখন অন্ধকার রাজত্ব করবে। তারপর তারা তাকে ধরে নিয়ে গেল এবং মহাযাজকের বাড়িতে নিয়ে গেল। ইহুদিদের দ্বারা একটি মক ট্রায়াল। যে লোকেরা যিশুকে পাহারা দিচ্ছিল তারা তাকে ঠাট্টা ও মারধর করতে লাগল। তারা তাকে চোখ বেঁধে বলল, নবীবাণী কর, তোমাকে কে মারল? এবং তারা তাকে আরও অনেক অপমানজনক কথা বলেছিল। ভোরবেলা প্রধান যাজক ও আইনশিক্ষক উভয়েই লোকদের, প্রাচীনদের পরিষদ একত্রে মিলিত হল এবং যিশুকে তাদের সামনে নিয়ে যাওয়া হল। আপনি যদি খ্রিস্ট হন, তারা বলল, আমাদের বলো। যিশু উত্তর দিলেন, যদি আমি তোমাকে বলি তুমি আমাকে বিশ্বাস করবে না, এবং আমি তোমাকে জিজ্ঞাসা করলে তুমি উত্তর দেবে না। কিন্তু এখন থেকে মানবপুত্র পরাক্রমশালী ঈশ্বরের ডান দিকে উপবিষ্ট হবেন। তারা সবাই জিজ্ঞেস করল, তাহলে কি তুমি ঈশ্বরের পুত্র? তিনি উত্তর দিলেন, আমি ঠিক বলেছিস। তখন তারা বলল, আমাদের আর সাক্ষ্যের দরকার কেন? আমরা তার নিজের মুখ থেকে এটি শুনেছি। একজন রোমান কর্মকর্তার দ্বারা একটি বিচার। পিলাত তখন প্রাসাদের ভিতরে ফিরে গেলেন, যিশুকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইহুদিদের রাজা? এটা কি তোমার নিজের ধারণা? যিশু জিজ্ঞেস করলেন, নাকি অন্যরা আমার সম্পর্কে তোমার সাথে কথা বলেছে? আমি কি ইহুদি? পিলাত উত্তর দিলেন, তোমার লোকেরা এবং তোমার প্রধান যাজকেরা তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। তুমি এটা কি করেছ? যিশু বললেন, আমার রাজ্য এই জগতের নয়। যদি তা হতো আমার দাসেরা ইহুদিদের দ্বারা আমার গ্রেপ্তার ঠেকাতে যুদ্ধ করত, কিন্তু এখন আমার রাজ্য অন্য জায়গা থেকে এসেছে। তাহলে তুমি রাজা? পিলেট বললেন। যিশু উত্তর দিলেন, আপনি ঠিক বলেছেন যে আমি একজন রাজা। প্রকৃতপক্ষে এই কারণে আমি জন্মেছি এবং এই জন্য আমি সত্যের সাক্ষ্য দিতে পৃথিবীতে এসেছি। সত্যের দিকে সবাই আমার কথা শোনে। পিলাত প্রধান যাজকদের, শাসনকর্তাদের এবং লোকদের একত্র করে তাদের বললেন, তোমরা এই লোকটিকে আমার কাছে এনেছ যে লোকদের বিদ্রোহ করতে প্ররোচিত করেছিল। আমি আপনার উপস্থিতিতে তাকে পরীক্ষা করেছি এবং তার বিরুদ্ধে আপনার অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পাইনি। হেরোদেরও নেই, কারণ তিনি তাকে আমাদের কাছে ফেরত পাঠিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন, তিনি মৃত্যুর প্রাপ্য কিছু করেননি। অতএব আমি তাকে শাস্তি দেব এবং তারপর তাকে ছেড়ে দেব। এক কণ্ঠে তারা চিৎকার করে উঠল, এই লোকটিকে দূর করুন, বারাব্বাকে আমাদের কাছে ছেড়ে দাও। শহরে বিদ্রোহ ও হত্যার জন্য বারাব্বাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। যিশুকে মুক্তি দিতে চেয়ে পিলাত আবার তাদের কাছে আবেদন করলেন, কিন্তু তারা চিৎকার করতে থাকে, ওকে ক্রুশে দাও, তাকে ক্রুশে দাও। তৃতীয়বার তিনি তাদের সাথে কথা বললেন, কেন, কি অপরাধ করেছে এই লোক? আমি তার মধ্যে মৃত্যুদণ্ডের কোনো ভিত্তি খুঁজে পাইনি। অতএব আমি তাকে শাস্তি দেব এবং তারপর তাকে ছেড়ে দেব। কিন্তু উচ্চস্বরে চিৎকার দিয়ে তারা জোর দিয়ে তাকে ক্রুশবিদ্ধ করার দাবি জানায় এবং তাদের চিৎকার জয়লাভ করে। তাই পিলাট তাদের দাবি মঞ্জুর করার সিদ্ধান্ত নেন। পিলাট যখন বিচারকের আসনে বসেছিলেন, তখন তার স্ত্রী তাকে এই বার্তা পাঠালেন, ওই নির্দোষ লোকটির সাথে কিছু করার নেই, কারণ তার কারণে আমি আজ স্বপ্নে অনেক কষ্ট পেয়েছি। ভিডকে সন্তুষ্ট করতে চেয়ে পিলাত তাদের কাছে বারাব্বাকে ছেড়ে দিলেন। তিনি যিশুকে চাবুক মেরেছিলেন এবং ক্রুশবিদ্ধ হওয়ার জন্য তাকে তুলে দিয়েছিলেন। রোমানদের দ্বারা যিশু ক্রুশবিদ্ধ। সৈন্যরা যিশুকে প্রাসাদে নিয়ে গেল, যে প্রাইটোরিয়াম এবং সৈন্যদের পুরসংস্থাকে একত্রিত করেছিল। তারা তাকে বেগুনি রঙের পোশাক পরিয়ে দিল, তারপর কাটার মুকুট পেঁচিয়ে তার গায়ে রাখল। আর তারা তাকে ডাকতে শুরু করল, হে ইহুদিদের রাজা। বারবার তারা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে এবং তার গায়ে থুথু দেয়। তারা হাঁটু গেড়ে তাকে শ্রদ্ধা জানায়। তারা তাকে ঠাট্টা করে বেগুনি রঙের পোশাক খুলে তার নিজের পোশাক পরিয়ে দিল। তারপর তারা তাকে ক্রুশবিদ্ধ করার জন্য বাইরে নিয়ে গেল। তারা গোলগোথা নামক একটি জায়গায় এসেছিলেন, যার অর্থ মাথার খুলির স্থান। সেখানে তারা যিশুকে পিত্তমিশ্রিত দ্রাক্ষার পান করার জন্য নিবেদন করল, কিন্তু তিনি তা খেয়ে তা পান করতে অস্বীকার করলেন। যখন তারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল, তারা গুলিবাট করে তার জামাকাপড় ভাগ করেছিল, আর সেখানে বসেই তারা তাকে পাহারা দিল। তার মাথার উপরে তারা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ রাখল, ইনি যিশু, ইহুদিদের রাজা। যখন তারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল, তখন সকাল নয়, শূন্য শূন্য মিনিট। তার বিরুদ্ধে অভিযোগের লিখিত নোটিশে লেখা ছিল, ইহুদিদের রাজা। ষষ্ঠ প্রহরে দুপুর নবম প্রহর পর্যন্ত সারা দেশে অন্ধকার নেমে আসে এবং নবম ঘণ্টায় যিশু উচ্চস্বরে চিৎকার করে বললেন, এলোই এলোই লামা সবাক্থানি, যার মানে, আমার ঈশ্বর, আমার ঈশ্বর, কেন তুমি আমাকে ত্যাগ করলে? কাছাকাছি যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে কেউ কেউ এই কথা শুনে বলল, শোন, সে এলিয়েকে ডাকছে। একজন লোক দৌড়ে এসে ওয়াইন ভিনেগারে একটি স্পঞ্জ ভরে একটি লাঠিতে রাখল এবং যিশুকে পান করার প্রস্তাব দিল, এখন তাকে একা ছেড়ে দিন, দেখা যাক ইলিয়াস তাকে নামাতে আসে কিনা, সে বলল। জোরে চিৎকার করে যিশু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মন্দিরের পর্দা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে দুভাগ হয়ে গেল। আর সেই সেনাপতি যিনি সেখানে যিশুর সামনে দাঁড়িয়েছিলেন, তার কান্না শুনে তিনি কিভাবে মারা গেলেন তা দেখে বললেন, নিশ্চয়ই এই লোকটি ঈশ্বরের পুত্র ছিল। এটি ছিল প্রস্তুতির দিন, অর্থাৎ বিশ্রামবারের আগের দিন। তাই সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে অরিমাথিয়ার জোসেফ, কাউন্সিলের একজন বিশিষ্ট সদস্য, যিনি নিজে ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন, সাহসের সাথে পিলাতের কাছে গেলেন এবং যিশুর দেহ চেয়েছিলেন। তিনি ইতিমধ্যে মারা গেছেন শুনে পিলাত অবাক হয়ে গেলেন। সেনাপতিকে ডেকে জিজ্ঞেস করলেন, যিশু ইতিমধ্যেই মারা গেছেন কিনা? তিনি যখন শতপতির কাছ থেকে জানতে পারলেন যে এটি তাই, তিনি মৃতদেহটি জোসেফকে দিয়েছিলেন। তাই জোসেফ কিছু লিনেন কাপড় কিনলেন, মৃতদেহটি নামিয়ে লিনেন দিয়ে মুড়ে পাথর কেটে একটি সমাধিতে রাখলেন। তারপর তিনি সমাধির প্রবেশদ্বারের বিরুদ্ধে একটি পাথর গড়িয়ে দিলেন। পুনরুত্থান মৃত্যুর উপর বিজয়। বিশ্রামবারের পরে সপ্তাহের প্রথম দিনে ভোরবেলা মেরি ম্যাগডালিন এবং অন্য মরিয়ম সমাধি দেখতে গেলেন। একটি হিংস্র ভূমিকম্প হয়েছিল, কারণ প্রভুর একজন ফেরেশতা স্বর্গ থেকে নেমে এসে সমাধির কাছে গিয়ে পাথরটি গুটিয়ে নিয়ে তার উপর বসলেন। তার চেহারা ছিল বিদ্যুতের মতো এবং তার পোশাক তুষার মতো সাদা। রক্ষীরা তাকে এত ভয় পেল যে তারা কেঁপে উঠল এবং মৃত মানুষের মতো হয়ে গেল। ফেরেশতা নারীদের বললেন, ভয় পেও না, কারণ আমি জানি তোমরা যীশুকে খুঁজছ, যাকে ক্রুশে দেওয়া হয়েছিল। সে এখানে নেই, তিনি যেমন বলেছিলেন ঠিক তেমনই তিনি উঠেছেন। সপ্তাহের সেই প্রথম দিন সন্ধ্যায় যখন শিষ্যরা একত্রে ছিল, ইহুদিদের ভয়ে দরজা বন্ধ করে যীশু এসে তাদের মধ্যে দাঁড়ালেন এবং বললেন, তোমাদের শান্তি হোক। একথা বলার পর তিনি তাদের হাত ও পাশ দেখালেন। প্রভুকে দেখে শিষ্যরা আনন্দিত হলেন। আবার যীশু বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তোমাকে পাঠাচ্ছি। এবং সেই সাথে তিনি তাদের উপর নিঃশ্বাস ফেললেন এবং বললেন, পবিত্র আত্মা গ্রহণ করো। এক সপ্তাহ পরে তার শিষ্যরা আবার বাড়িতে ছিলেন এবং থমাস তাদের সঙ্গে ছিলেন, যদিও দরজা বন্ধ ছিল। যীশু এসে তাদের মধ্যে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি থমাসকে বললেন, এখানে তোমার আঙুল দাও, আমার হাত দেখুন, তোমার হাত বাড়িয়ে আমার পাশে রাখো, সন্দেহ করা বন্ধ করুন এবং বিশ্বাস করুন। থমাস তাকে বললেন, আমার প্রভু এবং আমার ঈশ্বর। যীশু এখন খ্রিস্ট তার বাড়িতে ফিরে আসেন। আমার প্রাক্তন বই থিওফিলাসে আমি যীশু যা করতে শুরু করেছিলেন এবং তার মনোনীত প্রেরিতদেরকে পবিত্র আত্মার মাধ্যমে নির্দেশ দেওয়ার পরে স্বর্গে নিয়ে যাওয়ার দিন পর্যন্ত শিক্ষা দেওয়ার বিষয়ে লিখেছিলাম। তার কষ্টের পর তিনি নিজেকে এই লোকদের কাছে দেখিয়েছিলেন এবং অনেক বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছিলেন যে তিনি বেঁচে আছেন। তিনি ৪০ দিন ধরে তাদের কাছে দেখা দিয়েছিলেন এবং ঈশ্বরের রাজ্যের কথা বলেছিলেন। এক সময়ে যখন তিনি তাদের সঙ্গে খাচ্ছিলেন, তখন তিনি তাদের এই আদেশ দিয়েছিলেন, জেরুজালেম ছেড়ে যেও না, কিন্তু আমার পিতা যে উপহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার জন্য অপেক্ষা করো, যে বিষয়ে তোমরা আমাকে বলতে শুনেছ। কারণ জন জলে বাপ্তিস্ম দিয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই আপনি পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করবেন। তাই যখন তারা একত্রিত হয়েছিল, তখন তারা তাকে জিজ্ঞাসা করেছিল, প্রভু, আপনি কি এই সময় ইসরায়েলের রাজ্য পুনরুদ্ধার করবেন? তিনি তাদের বললেন, পিতা নিজের কর্তৃত্বে যে সময় বা তারিখগুলি নির্ধারণ করেছেন তা জানা আপনার পক্ষে নয়, কিন্তু যখন পবিত্র আত্মা তোমাদের উপর আসবেন, তখন তোমরা শক্তি পাবে এবং জেরুজালেমে, সমস্ত জুরিয়া ও সামরিয়াতে এবং পৃথিবীর শেষ প্রান্তে তোমরা আমার সাক্ষী হবে। তিনি এই কথা বলার পর তাকে তাদের চোখের সামনে তুলে নেওয়া হল এবং একটি মেঘ তাকে তাদের দৃষ্টি থেকে আড়াল করল। তিনি যখন যাচ্ছিলেন, তখন তারা আকাশের দিকে গভীরভাবে তাকিয়েছিল, যখন হঠাৎ সাদা পোশাক পরা দুজন লোক তাদের পাশে এসে দাঁড়ায়। তারা বলল, গালিলের লোকেরা, তোমরা এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছ কেন? এই একই যীশু যাকে আপনার কাছ থেকে স্বর্গে নিয়ে যাওয়া হয়েছে, আপনি যেভাবে তাকে স্বর্গে যেতে দেখেছেন সেভাবেই ফিরে আসবেন। অধ্যায় ৬। দুর্ভোগ এবং সতর্কতা দেওয়া। খ্রিস্টবিরোধীদের কাছে যারা খ্রিস্টকে অস্বীকার করে তারা ঈশ্বর। এইভাবে আপনি ঈশ্বরের আত্মাকে চিনতে পারেন। প্রত্যেক আত্মা যে স্বীকার করে যে যীশু খ্রিস্ট মাংসে এসেছেন ঈশ্বরের কাছ থেকে, কিন্তু প্রত্যেক আত্মা যে যীশুকে স্বীকার করে না সে ঈশ্বরের কাছ থেকে নয়। এই হল খ্রিস্টবিরোধীর আত্মা যা আপনি শুনেছেন আসছে এবং এমনকি এখন ইতিমধ্যেই পৃথিবীতে রয়েছে। অনেক প্রতারক যারা যীশু খ্রিস্টকে দৈহিকভাবে আসছেন বলে স্বীকার করে না, তারা পৃথিবীতে চলে গেছে। এই ধরনের যে কোনো ব্যক্তি প্রতারক এবং খ্রিস্টবিরোধী। সরু গেট দিয়ে প্রবেশ করুন, কারণ দরজাটি প্রশস্ত এবং প্রশস্ত সেই রাস্তা যা ধ্বংসের দিকে নিয়ে যায় এবং অনেকে তা দিয়ে প্রবেশ করে, কিন্তু গেটটি ছোট এবং সরু রাস্তা যা জীবনের দিকে নিয়ে যায় এবং মাত্র কয়েকজন এটি খুঁজে পায়। সুতরাং সবকিছুতে অন্যদের সাথে আপনি যা করতে চান তা করুন, কারণ এটি আইন এবং নবীদের সংকলন করে। সতর্কবার্তা দেওয়া হয়েছে খ্রিস্টানদের কাছে। ভাই ও বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদের কাছে আবেদন করছি, তোমরা সবাই একে অপরের সাথে একমত হও যাতে তোমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে এবং তোমরা মনে ও চিন্তায় পুরোপুরি একতাবদ্ধ হতে পার। মিথ্যা নবীদের জন্য সতর্ক থাকুন। তারা ভেড়ার পোশাক পরে আপনার কাছে আসে, কিন্তু ভিতরে তারা হিংস্র নেকড়ে। তাদের ফল করে আপনি তাদের চিনতে হবে। ভাইয়েরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি, যারা বিভেদ সৃষ্টি করে এবং তোমাদের পথে বাধা সৃষ্টি করে, যা তোমাদের শেখা শিক্ষার পরিপন্থী, তাদের থেকে সতর্ক থাকুন, তাদের থেকে দূরে থাকুন। কারণ এই ধরনের লোকেরা আমাদের প্রভু খ্রিস্টের সেবা করছে না, কিন্তু তাদের নিজেদের ক্ষুধা, মসৃণ কথাবার্তা ও তোষামত করে তারা সরল মানুষের মনকে ধোকা দেয়। নিজেদের এবং পবিত্র আত্মা আপনাকে অধ্যক্ষ করেছেন এমন সমস্ত পালের প্রতি সতর্ক থাকুন। ঈশ্বরের গির্জার মেষপালক হন যা তিনি নিজের রক্ত দিয়ে কিনেছিলেন। আমি জানি যে আমি চলে যাওয়ার পরে বর্বর নেকড়েরা তোমাদের মধ্যে আসবে এবং পালকে রেহাই দেবে না। এমনকি আপনার নিজের সংখ্যা থেকে মানুষ উঠে সত্যকে বিকৃত করবে, যাতে তাদের পিছনে শিষ্যদের টেনে নেওয়া যায়। তাই আপনার সতর্ক থাকুন। মনে রাখবেন যে তিন বছর ধরে আমি কখনই তোমাদের প্রত্যেককে রাত দিন চোখের জলে সতর্ক করা বন্ধ করিনি। যারা এই বইয়ের ভবিষ্যৎবাণীর কথা শোনে তাদের আমি সতর্ক করে দিচ্ছি, যদি কেউ তাদের সাথে কিছু যোগ করে তবে ঈশ্বর তার সাথে এই বইতে বর্ণিত মহামারীগুলি যোগ করবেন। এবং যদি কেউ এই ভবিষ্যৎবাণীর বই থেকে শব্দগুলি সরিয়ে নেয় তবে ঈশ্বর তার কাছ থেকে জীবন বৃক্ষে এবং পবিত্র শহরে তার অংশ কেড়ে নেবেন, যা এই বইতে বর্ণিত হয়েছে। প্রকাশিত বাক্য 2:2-1:8-1:9। কুড়াল ইতিমধ্যেই গাছের গোড়ায় রয়েছে, এবং যে গাছ ভালো ফল দেয় না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। কারণ পাপী স্বভাব যা চায় তা আত্মার পরিপন্থী, আর আত্মা যা পাপী প্রকৃতির বিপরীত তা চায়। তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যাতে আপনি যা চান তা না করেন। কিন্তু আপনি যদি আত্মার দ্বারা পরিচালিত হন তবে আপনি আইনের অধীন নন। পাপপূর্ণ প্রকৃতির কাজগুলি সুস্পষ্ট: যৌন অনৈতিকতা, অপবিত্রতা এবং অশ্লীলতা, মূর্তিপূজা এবং জাদুবিদ্যা, ঘৃণা, বিভেদ, ঈর্ষা, রাগ, স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা, মতভেদ, দলাদলি এবং হিংসা, মাতালতা, যৌনাচার এবং মত। আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, যেমন আমি আগে করেছি, যারা এরকম জীবনযাপন করে তারা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে না। অপবিত্র কিছুই কখনও এতে প্রবেশ করবে না। যে কেউ লজ্জাজনক বা প্রতারণামূলক কাজ করে, তবে কেবল তারাই যাদের নাম মেষশাবকের জীবন পুস্তকে লেখা আছে। দুর্ভোগ এবং সতর্কতা দেওয়াধনীদের উপর নির্ভরশীলদের কাছে। কিন্তু ধিক তোমাদের যারা ধনী, কারণ তোমরা ইতিমধ্যেই তোমাদের স্বাচ্ছন্দ্য পেয়েছ। ধিক তোমাদের যারা এখন ভালো খাওয়াচ্ছে, কারণ তোমরা ক্ষুধার্ত হবে। ধিক তোমাদের যারা এখন হাসবে, কারণ তোমরা শোক করবে এবং কাঁদবে যখন সমস্ত লোক আপনার সম্পর্কে ভালো কথা বলে, কেননা তাদের পিতারা ভণ্ড নবীর সাথে এমন আচরণ করেছিলেন। দুর্ভোগ এবং সতর্কতা দেওয়া ধর্মীয় নেতাদের কাছে। ধিক তোমাদের অন্ধ পথপ্রদর্শকরা। আপনি বলুন, কেউ যদি মন্দিরের নামে শপথ করে তার কোনো মানে হয় না, কিন্তু কেউ যদি মন্দিরের সোনা শপথ করে তবে সে তার শপথে আবদ্ধ হয়ে অন্ধ বোকা। কোনটি বর, সোনা নাকি মন্দির যা সোনাকে পবিত্র করে তোলে? আপনি আরও বলেন, কেউ যদি বেদীর নামে শপথ করে তবে তার কোনো মানে নেই, কিন্তু যদি কেউ তার উপর দেওয়া উপহারের শপথ করে তবে সে তার শপথে আবদ্ধ হয়ে অন্ধ মানুষ। কোনটি বর, উপহার না বেদী যে উপহারটিকে পবিত্র করে তোলে? অতএব যে বেদীর শপথ করে সে তার এবং তার উপর থাকা সমস্ত কিছু শপথ করে, আর যে মন্দিরের শপথ করে সে তার এবং যে সেখানে বাস করে তার নামে শপথ করে, আর যে স্বর্গের শপথ করে সে ঈশ্বরের সিংহাসনের এবং যে তাতে বসে আছে তা শপথ করে। ধিক তোমাদের শরীয়তের শিক্ষকরা ও ফরিসিরা, হে ভণ্ড! আপনি একটি একক ধর্মান্তরিত জয়ের জন্য স্থল এবং সমুদ্র ভ্রমণ, এবং যখন সে এক হয়ে যায় আপনি তাকে আপনার চেয়ে দ্বিগুণ নরকের পুত্র বানাবেন। ধিক আইনের শিক্ষকরা এবং ফরিসিরা, হে ভণ্ড! তোমরা পেয়ালা ও থালা বাইরে পরিষ্কার করো, কিন্তু ভিতরে তারা লোভ ও আত্মভোলাতে পরিপূর্ণ। ধিক তোমাদের শরীয়তের শিক্ষকরা ও ফরিসিরা, হে ভণ্ড! আপনি মানুষের মুখে স্বর্গরাজ্য বন্ধ, তোমরা নিজেরাও প্রবেশ করবে না, যারা প্রবেশ করতে চাইছে তাদেরও প্রবেশ করতে দেবে না। ধিক তোমাদের শরীয়তের শিক্ষকরা ও ফরিসিরা, হে ভণ্ড! আপনি আপনার মশলার দশমাংশ দিন, পুদিনা, ডিল এবং জিরা, কিন্তু আপনি আইনের আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অবহেলা করেছেন: ন্যায়বিচার, করুণা এবং বিশ্বস্ততা। আগেরটিকে অবহেলা না করে আপনার পরেরটি অনুশীলন করা উচিত ছিল। হে অন্ধ পথপ্রদর্শক, তুমি একটা শুটকি বের কর কিন্তু একটা উট গিলে ফেল। ধিক তোমাদের শরীয়তের শিক্ষকরা ও ফরিসিরা, হে ভণ্ড! তোমরা সাদা ধোয়া কবরের মতো, যা বাইরে থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতরে মৃত মানুষের হাড় ও সব কিছু অশুচি। ঠিক একইভাবে বাইরে থেকে আপনি মানুষের কাছে ধার্মিক বলে মনে হলেও ভিতরে আপনি ভণ্ডামি ও পাপাচারে পরিপূর্ণ। অধ্যায় 7, তার ক্ষমার বার্তা, সুসংবাদ বা গসপেল। শুরুতে এবং 5 দিনের জন্য ঈশ্বর সমস্ত কিছুর অস্তিত্বের কথা বলেছিলেন যে এটি ভালো ছিল। 6ষ্ঠ দিনে ঈশ্বর বললেন, আসুন আমরা মানুষকে আমাদের মূর্তিতে আমাদের মতো করে তৈরি করি। তাই তারা ঈশ্বর, মানুষ, নরনারী মাটি থেকে সৃষ্টি করেছেন, যা পূর্বে বলা হয়েছিল। মানুষ এমনকি কথা বলতেও সক্ষম হয়েছিল। মানুষকে ঈশ্বরের সেই জায়গার যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল যা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞানের গাছ না খেতে বলা হয়েছিল। কিন্তু মানুষ নিজেকে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করেছিল যখন সে বিদ্রোহ করেছিল একমাত্র জিনিসটি অমান্য করে যা ঈশ্বর তাকে না করতে বলেছিলেন। এই পাপ দৈহিক মৃত্যু এনেছে, এবং যদি না মানুষ কোনোভাবে ঈশ্বরের সাথে মিলিত হতে পারে তাও একটি আধ্যাত্মিক মৃত্যু। এই সমঝোতার জন্য রক্তের বলির প্রয়োজন হবে। শুধু ষাঁড় ও ছাগলের রক্ত পাপ দূর করা অসম্ভব, এর জন্য কোনো বলিদান নয়। হিব্রু 1:0-4 সেই নিখুঁত বলি হওয়ার জন্য এমন একজনের প্রয়োজন হবে যার কোনো পাপ ছিল না। আপনি দেখেন, ঠিক সময়ে যখন আমরা এখনও শক্তিহীন ছিলাম খ্রিস্ট অধার্মিকদের জন্য মারা গিয়েছিলেন। 3 প্রেরিত পল, পিটার এবং জন বিশ্বের পাপ দূর করার জন্য খ্রিস্টের নিষ্পাপতা এবং বলিদান সম্পর্কে লিখেছেন। আমরা খ্রিস্টের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি, ঈশ্বরের সাথে মিলিত হন। যার কোনো পাপ ছিল না তাকে ঈশ্বর আমাদের জন্য পাপ করেছেন, যাতে আমরা তার মধ্যে ঈশ্বরের ধার্মিকতা হতে পারি। খ্রিস্ট আপনার জন্য কষ্ট পেয়েছেন, আপনাকে একটি উদাহরণ রেখে গেছেন যাতে আপনি তার পদক্ষেপে অনুসরণ করেন। তিনি কোনো পাপ করেননি এবং তার মুখে কোনো ছলনা পাওয়া যায়নি, কিন্তু আপনি জানেন যে তিনি আবির্ভূত হয়েছিলেন যাতে তিনি আমাদের পাপ দূর করতে পারেন, এবং তার মধ্যে কোনো পাপ নেই। জন দ্য ব্যাপটিস্ট ছিলেন মরুভূমিতে একজনের কণ্ঠস্বর, প্রভুর জন্য পথ প্রস্তুত কর, তার জন্য সোজা পথ তৈরি কর। তিনি বললেন, আমি তোমাকে অনুতাপের জন্য জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার পরে এমন একজন আসবেন যিনি আমার চেয়ে শক্তিশালী, যার জুতা আমি বহন করার যোগ্য নই। তিনি তোমাকে পবিত্র আত্মা ও আগুনে বাপ্তিস্ম দেবেন। তার হাত এবং সে তার মারাই পরিষ্কার করবে, শস্যাগারে তার গম জড়ো করবে এবং অনির্বাণ আগুনে তুষ পুড়িয়ে দেবে। সমস্ত ধার্মিকতা পূর্ণ করার জন্য জোহনের দ্বারা তার বাপ্তিস্মের পরে এবং শয়তানের দ্বারা তার সামনে রাখা প্রলোভনগুলি কাটিয়ে উঠতে যিশু গ্যালিলে ফিরে আসেন এবং তারপরে নাজারেতে যান। তাদের সিনাগগে তিনি একটি স্ক্রোল নিয়েছিলেন এবং এটি খুলতে গিয়ে তিনি সেই জায়গাটি খুঁজে পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমার উপর আছেন কারণ তিনি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করার জন্য আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন বন্দীদের মুক্তির ঘোষণা দিতে এবং অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে, নির্যাতিতদের মুক্তি দিতে, প্রভুর অনুগ্রহের বছর ঘোষণা করতে। তারপর সে স্ক্রোলটি গুটিয়ে নিয়ে পরিচারককে ফিরিয়ে দিয়ে বসল। সমাজগৃহের সকলের দৃষ্টি তার দিকে স্থির ছিল এবং তিনি তাদের বলতে শুরু করলেন, আজ এই শাস্ত্র তোমাদের শ্রবণে পূর্ণ হল। তাহলে এই গরিবদের জন্য সুসংবাদ কি তিনি প্রচার করেছিলেন? এটা ছিল এবং এখনও আছে, ঈশ্বর অন্যান্য সব মানুষের মতো রক্ত মাংসে পরিণত হয়েছে। তিনি নারী থেকে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু পবিত্র আত্মার একটি কাজ দ্বারা গর্ভধারণ করেছিলেন, পুরুষের দ্বারা নয়। তিনি জ্ঞান এবং উচ্চতা এবং ঈশ্বর ও মানুষের পক্ষে বৃদ্ধি পেয়েছিলেন এবং বলেছিলেন, আমি অবশ্যই আমার পিতার ব্যবসার বিষয় হতে হবে। পিতার ব্যবসা ছিল পৃথিবীতে পাপের প্রবেশের আগে সমস্ত মানুষকে তাদের সাথে একটি ধার্মিক সম্পর্কের মধ্যে ফিরিয়ে আনা। এটি করার জন্য একটি নিখুঁত ত্যাগ স্বীকার করতে হবে এবং মানুষকে অবশ্যই আত্মসন্ধানী এবং বিদ্রোহের জীবন থেকে আস্থা, আনুগত্য এবং শ্রদ্ধার মধ্যে পরিবর্তন করতে হবে, যিনি তাদের পাপ ক্ষমা করতে পারেন এবং অনন্ত জীবন দিতে পারেন। যিশু বলেছিলেন, আমি পথ এবং সত্য এবং জীবন, আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসে না। যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, অতএব যাও এবং সমস্ত জাতির শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও, এবং আমি তোমাকে যা আদেশ করেছি তা পালন করতে তাদের শিক্ষা দাও, এবং অবশ্যই আমি সর্বদা আপনার সাথে আছি, যুগের একেবারে শেষ পর্যন্ত। এই সবের প্রমাণ ছিল ভবিষ্যদ্বাণীর পূর্ণতা, অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করা এবং শত্রুদের দ্বারা স্বীকৃত, এবং শেষ পর্যন্ত তার প্রকাশ্য মৃত্যু এবং সমাধি এবং তার পুনরুত্থানে তার শত শত শিষ্যদের দ্বারা প্রত্যক্ষ করা। যেহেতু তিনিই পথ, সত্য এবং জীবন, এবং যেহেতু স্বর্গে ও পৃথিবীতে তার সমস্ত কর্তৃত্ব রয়েছে, এবং যেহেতু তার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না, তাই আমাদের পাপ ক্ষমা করার জন্য আমাদের কি প্রয়োজন? মিলন হচ্ছে এবং সংরক্ষিত। বা যেমন ইহুদিরা পেন্টেক্সটের দিনে বলেছিল, লোকেরা যখন এই কথা শুনেছিল তখন তারা হৃদয়ে কাটা পড়েছিল এবং পিটার এবং অন্যান্য প্রেরিতদেরকে বলেছিল, ভাইয়েরা আমরা কি করব? শুনুন, মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং খ্রিস্ট যা প্রচার করেছিলেন তা পড়ুন, কারণ সেগুলি জীবনের বাণী। বোঝা? ঈশ্বরের আদেশ অমান্য করে সমস্ত মানুষ পাপী। আমি পাপ করেছি এবং ঈশ্বরের আদেশ অনুসারে জীবনযাপন করছি না। আমার পাপের ফলে আমার অনন্ত মৃত্যু হবে। আমি ঈশ্বরের সঙ্গে অনন্ত জীবন আছে ক্ষমা করা আবশ্যক। আমার সমস্ত পাপের ক্ষমা পাওয়ার জন্য খ্রিস্টই একমাত্র উপায়। যিশু বিশ্বাস, ঈশ্বর ছিলেন এবং আছেন। নাজারেথের যিশু হয়ে পৃথিবীতে এসেছিলেন, পুরুষদের মধ্যে বাস করত, ক্রুশবিদ্ধ হয়ে আমার পাপের জন্য নিখুঁত বলিদান হিসাবে স্বেচ্ছায় তার শারীরিক জীবন দিয়েছিলেন, দাফন করা হয়েছিল, তৃতীয় দিনে কবর থেকে উঠলেন, তার পুনরুত্থান অনুসরণ করে শত শত শিষ্যের কাছে আবির্ভূত হন, পিতার সাথে থাকার জন্য স্বর্গে ফিরে গেছেন, অনুতপ্ত। আমার জীবনকে পাপ ও অবাধ্যতা থেকে আস্থা ও আনুগত্যে পরিবর্তন করুন, স্বীকার করুন। যিশু ঈশ্বরের পুত্র যে আমার বিশ্বাস প্রকাশ্যে স্বীকার করুন। মরা আমার পুরানো পাপপূর্ণ পার্থিব জীবনকে মৃত্যু দিন। খোঁজ আমার পাপ ক্ষমা করার জন্য ঈশ্বরের কাছে ডাকুন। কবর দেওয়া আমার পাপপূর্ণ জীবনকে কবর দাও। আমি পানিতে বাপ্তিস্মের কবরে নিমজ্জন, মৃত্যু, কবর এবং খ্রিস্টের পুনরুত্থানে মৃত্যু দিয়েছিলাম যাতে ঈশ্বর আমাকে একটি নতুন সৃষ্টি হিসাবে কবর থেকে উঠাতে পারেন। গ্রহণ করুন। পবিত্র আত্মা একটি আমানত হিসাবে যা আসবে তার নিশ্চয়তা দেয়। হয়ে যান ঈশ্বর হিসাবে একজন নতুন খ্রিস্টান। আমাকে তার দত্তক সন্তান হিসাবে যোগ করবেন। গির্জা খ্রিস্ট প্রতিষ্ঠিত অন্যান্য শিশুদের লাইভ দেখান। অবিচলিতভাবে এবং খ্রিস্টের প্রতি বাধ্যতামূলকভাবে বসবাস করা চালিয়ে যান। প্রেরিতদের শিক্ষা, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি যে আহ্বান পেয়েছেন তার যোগ্য জীবনযাপন করুন। সম্পূর্ণ নম্র এবং কোমল হও, ধৈর্য ধরুন, প্রেমে একে অপরের সহ্য করুন। শান্তির বন্ধনের মাধ্যমে আত্মার ঐক্য বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করুন।